Шантхуан is connection on 12th April 2017.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Om Nama Bhagavate Vasudevaya. Om Nama Bhagavate Vasudevaya. Om Nama Bhagavate Vasudevaya. Narayanam Namaskritam Naram Chaiva Narottam Divim Sarasvatim Vyasam Tato Jaya Mudiraya Nasto Praisa Bhadresha Nittam Bhagavata Sevaya Bhagavati Rittam Aslake Bhakti Bhavati Naishtiki Mukham Karati Vachalam Pangam Langayati Grimrat Kripatamam Bande Paramananda Madhavam Sigurum Dinatari Namsi Chaitan Namisho Namisho Krishna 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 Maline Masanam Pungsam Jalasnanam Dine Dine Sakrita Gitamrita Snanam Samsaramala Nasanam. Ask a kiss of the most of another Savaka. Dante Nidaya Trinakam. Listen to Savaka Mukhastaja. Dante Nidaya Trinakam. Padayor Nipata. Dante Nidaya Trinakam. Padayor Nipata. Dante Nidaya Trinakam Padayor Nipata Mahaprabhu ke ajan acha japodan sathu Dante Nidaya Trinakam Padayor Nipata ami dante trina dharan kore bolchi mane khub dainata dante trina dharan kore khub dainata shobai bolchi Padayor Nipata apnader sobar sri padapadne pranati nivedan kore ami bolchi Dante Nidaya Trinakam একেবারে দৈনভাবে দাঁতে তৃণ ধরে আপনাদের পাদপদ্মে পতিত হয়ে বলছি পদয়ের নিপত্ত হ্যাঁ পদয়ের নিপত্ত নিপতিত হয়ে নিপত্ত কৃত্তা কৃত্তা চ কাকু শতম এতদ অহম বর্মি আমি শত শত মিনতি করছি শত শতবার কাকুতি মিনতি করছি কৃত্তা চ কাকু শতম এতদ অহম বর্মি আমি এইভাবে বলছি এতদ অহম বর্মি হে সাধব সকলম অপি বিহায় দূরত হে সাধু সন্ত ব্যক্তিগণ আপনারা জগজাগতিক বিষয় সমূহ দূরে রাখুন কৃত্তাচ কাকু শতম এতদ অহম ববৃমি হ্যাঁ এটা একজন লিখলে ভালো হতো তাহলে সবাই দেখে লিখলে তো হ্যাঁ কৃত্তাচ কাকু শতম এতদ অহম ববৃমি হে সাধব সকলম অপি বিহায় দূরত সবকিছু জড় বিষয় পরিত্যাগ করে চৈতন্য চন্দ্র চরণে কৃত অনুরাগম আপনারা অনুরাগ করুন চৈতন্য মহাপ্রভুর চরণে ভক্তি করুন সবকিছু পরিত্যাগ করে এটাই আপনাদের পরম মঙ্গল হবে প্রবোধানন্দ সরস্বতী প্রবোধানন্দ সরস্বতী এটা মহাপ্রভুর একজন পার্শ্বদ প্রবোধানন্দ সরস্বতী এটা আছে প্রকাশানন্দ সরস্বতী প্রবোধানন্দ সরস্বতী না প্রকাশানন্দ সরস্বতী শেষে মায়াবাদী কাশীতে আর প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বৃন্দাবনে ভজন করতেন কি ছিল একটা প্রথমে Dante Nidhaya Trinakam Padayor Nipatta Sorry, Bolan. Dante Nidhaya Trinakam Padayor Nipatta Dante Nidhaya Tinakang Padayar Nipatta Kritta Chakaku Satam Kritta Chakaku Satam Etad Aham Babrimi Kritta Chakaku Satam Etad Aham Babrimi Kritta Chakaku Satam Etad Aham Babrimi Lavashes Kritta Chakaku Satam Etad Aham Babrimi Kritta Chakaku Satam Etad Aham Babrimi हे साधव सकलमपि विहाय दूरात् हे साधव सकलमपि विहाय दूरात् गौरांग चंद्र चरणे कृत अनुरागम Gauranga Chandra Charane Kruta Anuragam
Last line likhe phelun Mass line awaz jokhon bolo tokhon awaz diye ekta shobdo chhere gele abar likhben Last line likhe phelun
Gauranga Chandra Charane Kruta Anuragam Gauranga Chandra Charane Mahaprabhu Charane Kruta Karo Anurag Ashakti Priti Bhalobasha দেখো মহাপ্রভু চরণে প্রবোধানন্দ সরস্বতী বলছেন দন্তে নিধায় ত্রিনকং পদয় নিপ হে সাধব সকলম হে সাধু বন্ধুগণ আপনাদের চরণে আমি দন্তে তৃণ ধারণ করে আপনাদের চরণে নিপতিত হয়ে বারবার প্রার্থনা করছি কাকুশতম কাকুতি মিনতি করে না কাকুতি মিনতি করে বলছি সবকিছু জগৎ বিষয় সবকিছু কৃষ্ণের বিষয় সবকিছু পরিত্যাগ করে একমাত্র গৌরাঙ্গ চন্দ্র চরণে কৃত অনুরাগম আপনাদের আসক্তি বর্ধিত করুন একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে এটা সব জায়গায় আমরা বলতে পারি ক্লাসে তাই না কিন্তু কোথাও বলি না আমরা নাকি স্মরণম কৃতস্ত দন্তে নিধায় ত্রিনকাম পদয়র নিপত্ত দন্তে নিধায় ত্রিনকাম পদয়র নিপত্ত কৃত্বা চকাকুশতাম এতদহম ববৃমি চকাকুশতম এতদহম ববৃমি হে সাধব সকলমপি বিহায় দূরাত্ হে সাধব সকলমপি বিহায় দূরাত্ গৌরাঙ্গ চন্দ্র চরণে কৃত অনুরাগম
লেখা শেষ বলুন এবার আপনি বলুন এক এক লাইন করে সবাই সবাই ওনার পরে বুঝছেন
দন্তে নিধায় ত্রিনকাম পদয়র নিপত্ত
ক কাকু সতম এতদ অহম ববৃ সুতম না সতম
এষাদব সকলম অপি বিহায় দুরা গৌরাঙ্গ চন্দ্র চরণে কুরুত অনুরাগম কুরুত কুরুত অনুরাগম
নেক্সট আর কে লিখেছেন
দন্তে নিধায় তিনকাম পদয়র নিপত্য চকাকুশতম এতদহম ববৃমি এষাদব সকলমপি বিহায় দুরাত গৌরাঙ্গ চন্দ্র চরণে কুরুত অনুরাগম
নেক্সট
দন্তে নিধায় তিনকাম পদয়র নিপাত্ত চিত্ত চকাকুশতম এতদহম ববৃমি এষাদব সকলমপি বিহায় দুরাত গৌরাঙ্গ চন্দ্র চরণে কুরুত অনুরাগম
অনন্ত চৈতন্য চন্দ্রামৃত শ্লোক চৈতন্য চন্দ্র চরণে একই তো হলো গৌরাঙ্গ চন্দ্র চরণে কুতন চৈতন্য চন্দ্র চরণে চৈতন্য চন্দ্র চরণে রাইট এটা দেয় এরকম ধরনের আরো কয়েকটা শ্লোক আছে তো ওই গৌরাঙ্গ কোথাও গৌরাঙ্গ চন্দ্র চরণে কোথাও চৈতন্য চন্দ্র চরণে এই জন্য একটা তে আর একটা চলে যাচ্ছে ঠিক আছে বলুন
দন্তে নিধায় তিনকাম পদয়র নিপত্য চিত্ত চকাকুশতম এতদহম ববৃমি এষাদব সকলমপি বিহায় দুরাত
চৈতন্য চন্দ্র চরণে আর কৌরাঙ্গ চন্দ্র চরণে তো লিখে রাখেন তাহলে চৈতন্য চন্দ্র চরণে কুত আমার দেখতে হবে তাহলে
দন্তে নিধায় তিনকাম পদয়র নিপাত্য গৌরাঙ্গ চৈতন্য চন্দ্র চরণে কৃত অনুরাগম
চৈতন্য চন্দ্র চরণে আর কেউ না দেখে কে বলতে পারবে গোপাল
দন্ত নিধায় তিনকাম পদয়র নিপাত্য সকলমিহায় দুরাদ চৈতন্য চন্দ্র চরণে কুরুত অনুরাগ
দন্তে নিধায় দন্তে মানে দাঁতে করে, নিধায় মানে ধরে, তৃণকং দাঁতে তৃণ ধরে আমি বলছি মানে অত্যন্ত দৈন্য সহকারে, দন্তে নিধায় তৃণকং পদয় নিপত্য আপনার পাদপদ্মে নিপতিত হয়ে আমি বলছি, দাঁতে তৃণ ধরে আপনার পাদপদ্মে নিপতিত প্রণিপাত হয়ে আমি বলছি, হে সাধব দন্তে নিধায় তৃণকং পদয় নিপত্য কৃত্তা মানে করে কাকুশতম শত শতবার অনুরোধ করছি, কাকুশতম মানে কাকুতি মিনতি করছি সবার সঙ্গে শত শতবার কাকুতি মিনতি করছি কাকুশতম এতাদ অহম ববৃণী কাকু শত শতবার কাকুতি মিনতি করি আমি এইগুলি বলছি, কি বলছি, হে সাধব হে সাধু বন্ধুগণ সকলমপি বিহায় দুরাত বিষয় সমূহ যা এই জগতের বিষয় সমূহ সকলমপি সবকিছু বিষয় দূরে রাখুন, এই জগজাগতিক বিষয় সব দূরে রাখুন, সকলমপি বিহায় একমাত্র গৌরাঙ্গ বা একমাত্র চৈতন্য চন্দ্র চরণে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণে কুরুত কর অনুরাগ সহশ্লোক একদম প্রত্যেকটা শব্দের অর্থ একদম জলবাদ বোঝা যায় না, কোনো শব্দের অর্থ কঠিন লাগছে একদম সোজা সোজা কোনো হার্ড ওয়ার্ড নেই এর মধ্যে, তাহলে একদম মহাপ্রভুদানন্দ সরস্বতী ঠাকুর এইভাবে বলে গেছেন, দন্তে নিধায় তৃণকং পদয়র নিপত্য কৃত্তা চকুশতম ইত্যাদ অহম বব্রমি, আমি দন্তে তৃণ ধারণ করে সবার পাদপদ্মে নিপতিত হয়ে আমি এই প্রার্থনা করছি, পদয় নিপত কৃত্তা চত শতবার কাকুতি মিনতি করছি এবং এই কথাগুলি বলছি, কি বলছি, এটা অহম বব্রমি আমি বলছি, হে সাধব হে সাধুরা হে সন্ত ব্যক্তিগণ হে মহাত্মাগণ আপনারা জগজাগতিক বিষয় সর্বতভাবে পরিত্যাগ করুন, করে একমাত্র শ্রী চৈতন্য চন্দ্র চরণে কুরুত অনুরাগ, একমাত্র আপনাদের অনুরাগ বিষয়ের প্রতি বাড়িঘরের প্রতি টাকা পয়সার প্রতি ব্যাংক ব্যালেন্সের প্রতি আত্মীয়স্বজনের প্রতি বন্ধু বান্ধবের প্রতি সব এইগুলি পরিত্যাগ করুন, একমাত্র আপনাদের যে আসক্তি ভাব প্রীতি একমাত্র চৈতন্য চন্দ্র চরণে অর্পণ করুন, চৈতন্য মহাপ্রভুর প্রতি আপনার আসক্তি বর্ধিত করুন, বুঝা গেল অনুবাদ, আর বল বিশ্বরূপ বলুন আমি কি বললাম অনুবাদটা বলুন দেখে দেখে বলুন, অনুবাদ তো লিখতে হবে না স্যার, অনুবাদ তো শ্লোকের মধ্যেই রয়েছে বলুন, নিজের ভাষায় বলুন কি বলতে চাইছেন, ওটা আমি তো দু তিনবার চারবার বলে দিলাম, শব্দগুলি বলে যান, দন্তে নিধায় তৃণকং পদয় নিপত্যে, হ্যাঁ আমি দন্তে তৃণ ধান করে আপনার পাদপদ্মে নিপতিত হয়ে প্রণিপাত করে বলছি, কি বলছি, কাকুতি মিনতি করে আপনাদের চরণে বলছি, হে সাধব সকলমপি বিহায় দুরাত সবকিছু এই জগজাগতিক বিষয় সমূহ সবকিছু পরিত্যাগ করে চৈতন্য চন্দ্র চরণে কুরুত মানে করো অনুরাগম, অনুরাগ মানে ভক্তি ভাব প্রীতি বর্ধন কর সমর্পণ কর, চৈতন্য চন্দ্র মানে আপনাদের প্রেম ভাব বর্ধিত করুন, বুঝা গেল, প্রভু বুঝিয়ে বলুন অনন্ত প্রভু, আচ্ছা যাদের মুখস্থ হয় সারাদিন এটা মুখস্থ করুন সব সন্ধ্যে পর্যন্ত একদম কাছে রাখবেন লিখে, যখন দন্তে নিধায় তৃণকং পদয়র নিপত্য কৃত্তা চকা কুশতম এতদ অহম ববৃমি হে সাধব সকলমপি বিহায় দুরাত চৈতন্য চন্দ্র চরণে কুরুত অনুরাগম, বাস বলুন কুরুত অনুরাগম,
কৃত্তা চকা কুশতম
শত শত বার, শত শত বার হে মহাত্মাগণ, হে সাধুগণ, প্রতিদিন যদি একটা করে শ্লোক পড়েন, একটা বছরে কত দিন আছে? দু বছর যদি একটু কমপ্লিট পড়ে যান, ক্লাসে থাকেন, আপনার একটা বিশাল বিশাল পণ্ডিত, সারা বিশ্ব সব জায়গায় ক্লাস দিতে পারেন। ঠিক আছে, একটা বিশাল বিশাল এখানে 700 সিদ্ধান্ত, প্রতিদিন 8000 শ্লোক পড়েন, কষ্ট হবে না? বছর তো বছর, এক একজন 4-5 বছর 8-10 বছর করে হয়ে গেছে, তাই না? এখানে কত, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেল না? পুরো ভগবদ গীতাটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, 700 শ্লোক, 2 বছরে পুরো ভগবদ গীতা মুখস্থ হয়ে যাওয়ার কথা, পুরোটা শ্লোক, একটা করে শ্লোক মুখস্থ করলে কয় মিনিট সময় লাগে? অধর্মা বিভবত কৃষ্ণা প্রদুষণ দিকুল স্ত্রী স্ত্রী সুদুষ্ট বাসনা যায়তে বর্ণ শঙ্কর, 1 মিনিট, 2-3 মিনিট পড়লে, 2-4 বছর পড়লে মুছতে যাবে। গীতার শ্লোক অনেক সহজ, তাই না? প্রতিদিন যদি একটা করে মুখস্থ করা হয়, কতদিন লাগে গীতাটা পুরোটা মুখস্থ করতে? আর গীতা মানে গীতা হচ্ছে ভগবানের দেওয়া আইন বই, আর হচ্ছে সমস্ত তত্ত্বগুলি ওখানে রয়েছে, কীভাবে খাবো, কীভাবে পড়বো, কি কোন যোগ করব, কোন আসন করব, কিভাবে প্রাণায়াম করব, আর সবকিছু কি করে ভক্তি যোগ করব, সব তত্ত্বগুলি না জানলে লোকে বলবে না কর্মই শ্রেষ্ঠ। তাহলে তাই বোঝানো যাবে না কোন কর্ম শ্রেষ্ঠ। যদি কৃষ্ণ মানবিত কর্ম করে তাহলে শ্রেষ্ঠ, তাহলে সব কর্ম শ্রেষ্ঠ নয়, বোঝানো বুঝতে বোঝাতে পারা যাবে না? তাহলে আমরা লোকে আমাদেরকে বুঝিয়ে দেবে, তাহলে আমরা গীতার শ্লোক যদি না জানি আমাদেরকে উল্টে বুঝিয়ে দেবে, তোমরা সব মা বাবাকে পরিত্যাগ করে চলে আসছো, আত্মীয়স্বজনদের পরিত্যাগ করে চলে আসছো, তোমরা কর্তব্য কর্ম কিছু করো না, আর কর্তব্য করো আমরা গাছের গোড়ায় জল দিই, সব আপনাদের হয়ে যাবে, বলি না আমরা? আচ্ছা এখন বলুন, আমরা মাত্র বাঁচবো 60-70-80 বছর না হয় বাঁচলাম, তাই না? তো সেই 80 বছর ধরলাম বেশি মানুষ, অধিকাংশ মানুষ 80 বছরের আগেই চলে যায়। তো 80 বছর যদি হয়, তো আমরা প্রত্যেকের কাছে ঋণী, মা বাবার কাছে ঋণী, আত্মীয় স্বজনের কাছে ঋণী, বন্ধু বান্ধবের কাছে ঋণী, সমাজের কাছে ঋণী, জাতির কাছে ঋণী, রাজার কাছে ঋণী, দাস দাসীর কাছে ঋণী, দেবতাদের কাছে ঋণী, কবি সাহিত্যিকদের কাছে ঋণী, সব কিছু দেবতাদের কাছে ঋণী, সব কিছু হয়ে গেল। তাহলে কাকে কতদিন সেবা করলো তাদের ঋণ থেকে মুক্ত হওয়া যাবে? একটা লিস্ট বের করেন তো আমাকে দেখান তো, যে হয়তো 5 বছর মায়ের ঋণটা শোধ হবে, কিন্তু মায়ের ঋণ কখনো শোধ হয়, বলছে এক মায়ের এক ধার রুধের দুধের ঋণ পুত্র সারা জীবনে পরিশোধ করতে পারে না, তাহলে কি করে মায়ের ঋণটা শোধ করবে? পিতা মাতার ঋণ শোধ করবে কি করে? তারপর আত্মীয় স্বজনের ঋণ তারা রক্ষা করেছেন, তারপর বন্ধু বান্ধবের ঋণ, সমাজের ঋণ, জাতির ঋণ, দেশের ঋণ, সৈনিকদের ঋণ, রাজার প্রতি ঋণ, সবার প্রতি ঋণ আছে, কবি সাহিত্যিকদের প্রতি ঋণ, তাদের জ্ঞান আহরণ করছি, দেবতাদের প্রতি ঋণ, তাই না? মুনিঋষিদের কাছে ঋণ, আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি, তারা লিখে গেছেন, তাদের কাছে আমার ঋণ আছে। কাকে কতদিন সেবা করলে, কত বছর সেবা করলে আমার সব ঋণ থেকে মুক্ত হব? হ্যাঁ, লিস্ট করে বের করা যাবে, এনার 5 বছর, এনার 2 বছর, এনার 1 বছর, এনার 10 বছর, ঋণ লিস্ট বের করেন। কখনো সম্ভব নয়, কোনো ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব নয়, কিন্তু যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যিনি সন্তুষ্ট হলে জগতে সবাই সন্তুষ্ট হয়। উদাহরণস্বরূপ গাছের গোড়ায় জল দেওয়া, উজারে খাদ্য দেওয়া, আর অচ্যুত পরমেশ্বর ভগবানকে সেবা করা। ভগবানকে সেবা করলে দেবশ্রী ভূতাত্মৃণাম পিতৃণাম ন কিঙ্কর নায়ম ঋণী চরাজন সর্বাত্মনা যা শরণাং শরণ্যং গত মুকুন্দ পরিহিত কর্তুম। মুকুন্দ মানে যার মুখটা কুন্দ ফুলের মতো খুব সুন্দর। আবার মুকুন্দ কথাবার্তা হচ্ছে, একমাত্র তিনিই পারেন জগতের বন্ধন থেকে জীবকে মুক্তি প্রদান করতে, মুক্তি দিতে। দেখলাম ভগবানের নাম হচ্ছে মুকুন্দ, আর মুকুন্দের চরণে যিনি শরণ গ্রহণ করেছেন তার কি আছে? দেবতাদের প্রতি দেবর্ষী, দেবতাদের প্রতি ঋষিদের প্রতি আমাদের ঋণ আছে। দেবতারা সব বৃষ্টি দিচ্ছে না, ইন্দ্র বৃষ্টি দিচ্ছে, লক্ষ্মী ধান টাকা দিচ্ছে, সরস্বতী বিদ্যা, প্রত্যেক দেবতা কিছু না কিছু আমাদেরকে দিচ্ছে। তো তাহলে তাদের প্রত্যেকের কাছে ঋণ আছে, প্রত্যেকের কাছে ঋণ আলাদা আলাদা যদি করতে যাওয়া হয় সম্ভব আছে? সম্ভব নয়। এই জন্য দেবর্ষি দেবতাদের ঋণ, ঋষিদের ঋণ, ভূত সমস্ত জীবদের প্রতি, ভূত মানে ভূত প্রেতদের প্রতি, ঋষিদের জীবদের প্রতি, সমস্ত জীবদের প্রতি ঋণ আছে আমাদের। প্রত্যেক জীবদের মধ্যে আমাদের জীবদের কাছে আমাদের ঋণ আছে। যেমন গরুর প্রতি দুধ খাওয়াচ্ছে আমাদেরকে, বা অন্যান্য সার আমাদেরকে চাষবাস করতে সাহায্য করছে, অন্যান্য প্রাণীরা প্রত্যেকে কিছু না কিছু সাহায্য করছে আমাদের। হ্যাঁ, মশা, মশা আপনাকে যে মঙ্গলাতে ঘুম থেকে তুলে দিচ্ছে মাঝে মাঝে, না মশা লাগছে উঠে পড়ি, তাহলে সাহায্য কিন্তু প্রত্যেকের প্রতি আমাদের ঋণ আছে। তো এই ঋণ থেকে মুক্ত দেবশ্রী ভূত আত্ম নৃণাং, আত্মীয় স্বজন থেকে নৃণ মানে মানুষদের, সাধারণ মানুষদের কাছ থেকে, পিতৃনাম পিতৃপুরুষদের কাছ থেকে, কিঙ্কর দাস দাসীর কাছ থেকে, রাজার কাছ থেকে, নিজে রাজন সর্বাত্মনা যা শরণাং শরণমত, এই সমস্ত ঋণ একেবারে পরিশোধ হয়ে যায় যদি আমরা সর্বতভাবে মুকুন্দের চরণে শরণ গ্রহণ করি। জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা কি যায়। আলাদা করে ঋণ শোধ করা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি আমরা ভগবানের চরণে সমর্পণ হই, এটা কিরকম? অন্নাদ ভবন্তি ভূতানি পর্যন্নাদ অন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্যন্ন যজ্ঞ কর্ম সমত। আর যজ্ঞ কর, যজ্ঞ যজ্ঞ করার উদ্দেশ্য কি? যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুকে সন্তুষ্ট করা। তাহলে ভগবানকে সন্তুষ্ট করি, তার ফলে কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টি হলে কি হবে? ফসল উৎপাদন হবে, আর ফসল উৎপাদন হলে কি হবে? সমস্ত প্রাণীগুলো বেঁচে থাকবে। তাহলে চক্র আসছে না, একটা ঘুরে ঘুরে আসছে। অন্নাদ ভবতি ভূতানি পর্যন্নাদ অন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্যন্ন অর্থাৎ যজ্ঞ কর্ম সমত। আমাদের আমাদের কি করা উচিত? যজ্ঞ করা উচিত। যজ্ঞ মানে কি? ভগবানের সন্তুষ্টি। আমরা হরিনাম যজ্ঞ করছি, এটাও যজ্ঞ করা হচ্ছে। হরিনাম করলে বৃষ্টি হয়, হরিনাম কীর্তন করা, হরিনাম প্রচার করা, হরিনাম জপ করা, আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের পূজা করা। তো ভগবানের সন্তুষ্টি বিধান করলে কি হবে? বৃষ্টি হয়, যজ্ঞের ফলে বৃষ্টি হয়, বৃষ্টির ফলে শস্য উৎপন্ন হয়, শস্য উৎপন্ন হয়, জীবগুলি বেঁচে থাকে। আর না, যজ্ঞের ফলে মেঘের সৃষ্টি হয়, মেঘের ফলে বৃষ্টি হয়, বৃষ্টির ফলে শস্য উৎপন্ন হয়, শস্য উৎপন্ন হলে সমস্ত জীবগুলো বেঁচে থাকে। আর জীবের কর্তব্যকে যজ্ঞ করা, সার্কেলে আসে। তাহলে আমরা এক জায়গায় করলে সব হয়ে যাচ্ছে, কি করবো আমরা? ভগবানের সন্তুষ্টি বিধান করবো, তাই না? করলে আমার সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। ভগবানকে সন্তুষ্ট করলে মেঘ হবে, যজ্ঞার ভবতী পর্যন্ন, যজ্ঞ থেকে পর্যন্ন মানে মেঘ, মেঘের সৃষ্টি হবে, মেঘ থেকে বৃষ্টি হবে, বৃষ্টি থেকে শস্য উৎপন্ন হবে, শস্য উৎপন্ন হলে সমস্ত প্রাণীগুল খেয়ে বেঁচে থাকবে, আর বেঁচে থাকলে আবার কি করবে? যজ্ঞ করবে। তো সার্কেলে চলে আসবে, বুঝে গেল? সর্বদু কাজ করছে, এই তো সর্বদু কাজ করছে। এখন বৃষ্টি হওয়ার দরকার ছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ধান টান মরে গেল, এটা কি সর্বদু কাজ করছে? রপ্তানি করা হচ্ছে, যারা হরিনাম করছে তাদের সুখীদের ফলেও তারা কিছু আসছে, তারা বলে কিছু বেঁচে থাকছে। অধিকাংশ লোক কি সুখী আছে? আর ভালো করে দেখুন, হৃদয়ে হাত দিয়ে দেখুন, প্রত্যেকে সুখী আছে? কেউ সুখী নেই, ভগবত ভক্তি ব্যতীত কেউ সুখী থাকতে পারে না। আর একটা সময় লাগে, আপনি যদি এখন ধান লাগালেন সঙ্গে সঙ্গে ধান পাচ্ছেন না, দু মাস চার মাস ছ মাস টাইম লাগবে, না চার মাস টাইম লাগছে, তাই না? তারপর ফসলটা তুলবেন, ঘরে রাখবেন, তারপর ধান করবেন, তারপর খাবেন, খেতে আবার আর ন মাসের পরে, তাই না? সঙ্গে সঙ্গে খেতে যাচ্ছেন না, ধান লাগানোর সাথে খেতে যাচ্ছেন। তো আপনি যে কর্ম বীজটা রোপণ করছেন এর ফলটা পরে পাবেন। আগে যারা পুণ্য কর্ম করেছিল তার ফলে বাংলাদেশে এখনো ভালো ভালো ফসল চলছে, আর এখন যখন পাপ কর্ম করছে আরো খারাপ দিন আসছে, বাংলাদেশে আসাতে একদিন জলের নিচে চলে যাবে, ডুবে যাবে, তাহলে এত পাপ সহ্য পায় না, বুঝতে পারছেন? কেন আগের বারে সমস্ত মহাপ্রভু পাশ্চাত্যরা ছিলেন, সমস্ত মহান মহান ভক্তরা ছিলেন, তারা ভজন সাধন করেছিলেন, সেই প্রভাব এখনো চলছে। আপনি আপনার বাবা যদি অনেক ধন সম্পদ করে যায়, তার প্রভাবে আপনার নাতিপুতি সব ভালোভাবে থাকে, তাই না? কিন্তু নাতিপুতি যখন আবার নষ্ট করা শুরু, পাপ করা শুরু করে দেয়, তার নাতিপুতি যারা আসবে তারাও আবার দুঃখ ভোগ করবে, করবে কিনা? বুঝে গেল, কর্মফল একটু ধীরে কাজ করে। হ্যাঁ, যারা আপনি আপনি যারা আগের জন্য পুণ্য কর্ম করেছিলেন, এই জন্য ভালো ঘরে জন্মগ্রহণ করেছেন, আর যারা ভালো ইয়ে করেন আবার সুকৃতি ফলে আপনার সাধু সঙ্গ পাচ্ছেন, আর যাদের সুকৃতি নেই তারা হয়তো রাস্তার ফুটপাথে জন্মগ্রহণ করছে, খাটতে খাটতে দম বেরিয়ে যাচ্ছে সারা জীবন। তার পরিণাম পরবর্তীতে আসে, সঙ্গে সঙ্গে তো পরিণাম দেয় না ভগবান। আপনি একটা পাপ কাজ করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে পাপ গাছটা পাপের ফলটা হবে, তো তারপর তো আপনি ফলটা পাবেন, পাপটা বৃদ্ধি হয়ে ফলটা পাবেন, সঙ্গে সঙ্গে হয় না, একটু তার মধ্যে দেরি হয়, তো ধৈর্য ধরতে হবে। আপনি ভালো কর্ম করলেন, হয়তো সঙ্গে সঙ্গে আপনি হরিনাম করছেন, আমি তো কিছুই পাচ্ছি না, না না পাচ্ছেন, এই যে ফলটা সঞ্চিত হচ্ছে, পরবর্তী একসময় হরিনামের ফলটা পেয়ে যাবেন, দেখি হরিনামের কি ফল। আমি একটা ইয়েতে ইন্টারনেটে একটা জিনিস দেখছিলাম, তো নারদমণি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে হরিনাম করলে কি হয়। বলছে, নারদ তুমি যাও মর্ত, এখান থেকে যাও মর্ত লোকে দেখবে, যাকে প্রথম দর্শন করবে তাকে জিজ্ঞাসা করবে। মর্ত লোকে এসে দেখতে একটা মৃতদেহ, তার মধ্যে অনেক পোকা হয়েছে, তার মধ্যে একটা পোকা বেরিয়ে সামনে বলছে, এই হরিনাম করলে কি হয়, একটা ছোট পোকা, সঙ্গে সঙ্গে পোকাটা মরে গেল। নারদমণি সঙ্গে চলে গেছে খেতে, মানে ভগবানের কাছে, প্রভু আমি তো জীবহত্যার দায়ে পড়ে গেলাম, কেন আমি ওকে জিজ্ঞাসা হরিনাম করলে কি হবে, সঙ্গে শুনেই মরে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি আবার যাও, যে দেখো মাতলাকে, আবার যাকে প্রথম দর্শন করবে, এবার দক্ষিণ দিকে যাবে, যাকে প্রথম দর্শন করবে তাকে তুমি জিজ্ঞাসা করবে হরিনাম করলে কি হয়। তখন দেখছি যে একটা প্রথমে যখন মর্ত এসে যখন যাচ্ছে, প্রথম দক্ষিণে যাচ্ছে, দেখছি একটা গাভীর বাছুর হয়েছে, বাছুরকে জিজ্ঞাসা হচ্ছে, বলতো হরিনাম করলে কি হয়, বাছুরটার সঙ্গে সঙ্গে মরে গেল। হায় হায়, এবার তো আমি গোহত্যা পাপে দায়ী হলাম, আবার ভগবানের কাছে ফিরে গেছে, ভগবানের কাছে ফিরে, প্রভু প্রথমে তো আমি জীবহত্যার পাপে দায়ী হলাম, তারপর এবার গোহত্যার পাপে দায়ী হলাম, আমি আমি জিজ্ঞাসা করলাম একটা বাছুরকে, ওর সঙ্গে সঙ্গে দেহত্যাগ করলো, শুনেই দেহত্যাগ করলো, হরিনাম করলে কি হয়। বলছে ঠিক আছে, তুমি আবার যাও, দেখো একটা রাজার রাজপুত্র হয়েছে, রাজার পুত্র সন্তান হয়েছে, তুমি রাজপুত্রকে জিজ্ঞাসা করো। তখন আবার নারদমণি চলে আসছেন, যে রাজপুত্র হয়েছে ছোট ছেলে, ওকে জিজ্ঞাসা করছে, বলতো হরিনাম করলে কি হয়। বলছে দেখুন, হরিনামের জন্য কি হয় আপনি বিচার করুন, আপনি যদি প্রথমে, আমি একটা কীট রূপে জন্মগ্রহণ করেছিলাম, তখন আপনার মুখে হরিনাম শুনে সঙ্গে সঙ্গে আমি কীট জন্ম থেকে শ্রেষ্ঠ জন্ম গাভী জন্ম পেলাম, আর যখন একটা গোবৎস রূপে জন্মগ্রহণ করলাম তখন আপনার মুখে হরিনাম শুনে সঙ্গে সঙ্গে আমি রাজকুমার হয়ে গেলাম, রাজার ছেলে হয়ে গেলাম, আর এখন দেখুন আপনার হরিনাম শুনে আমি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হলাম। ও বলে দেহত্যাগ করলো, চলে গেল বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে। ওই হরিনাম রাজপুত্র হওয়ার পরে যখন নারদের মুখে হরিনাম করলে, বলে আপনি বিচার করুন তাহলে হরিনাম করলে কি হয়। তখন বলছে, প্রভু আমি পেয়ে গেছি হরিনাম করলে কি হয়, এই হরিনাম করলে জড়জগতের সমস্ত বন্ধন, একদম কৃমিকীট থেকে গোবৎস হলো, গোবৎস থেকে রাজকুমার হলো, রাজকুমার থেকে চলে গেল গোলক বৃন্দাবনে, আর হরিনাম শোনা মাত্রই হরিনাম করলে কি হয়। তা আপনি যে হরিনাম করছেন তার ফল নেই মনে করছেন, তার ফল সঞ্চিত হচ্ছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। চাষি ধান লাগিয়েছে, কোনো গাছ লাগিয়েছে, দেখতে পাচ্ছেন না যে কত ফসল, কিন্তু যখন ফলবে চারিদিকে গাছপালা ধানে ভরে যাবে আর গাছে ফল ভরে যাবে, তখন বুঝতে পারবে না হ্যাঁ ফল হয়েছে। প্রথমে সঙ্গে সঙ্গে দেখবে একটা চারা লাগালেন, বাড়তে 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 10 বছর লেগে গেল, বুঝলে, কিছুই ফল পেলাম না, কিছুই ফল পেলাম না, হতাশা হওয়ার বারে নেই, যখন ফল আসবে তখন বুঝতে পারবেন যে হরিনাম করছেন তার একটা ফল আছে, আর ওরা যে পাপ কর্ম করছে তার আরেকটা ফল আছে, বুঝতে পারছেন। ওই ফলটা এখন পাচ্ছে না, ওটা সঞ্চিত হচ্ছে, ওরা কত কোটিকাল। মহাপ্রভু বলছেন, গোয়াঙ্গে যতলম তত সহস্র বৎসর গোবধের ঔরম মধ্যে পচে নিরন্তর। একটা গরুর গায়ে যতটা লোম আছে তত হাজার বছর রৌরব নরকে পচতে হবে, গলতে হবে, ভয়ানক শাস্তি আছে। ওদের ফলটা মনে হচ্ছে না, ওরা কিছুই পাচ্ছে না, ওরা ভালোই আছে না, ভালো আছে, কিন্তু একদিন ওদের ভয়ানক শাস্তি পেতে হবে, যে শাস্তি কল্পনা করা যায় না। আমরা এই শ্লোকটা একটু আলোচনা করতে পারি, সাদের 39 না স্বর্গে তপ অমৃষয় নবজে প্রজেশা স্থানে অথ ধর্মম স্থানে অথ ধর্মম মখ মনো অমর 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 অবনিশা স্থানে অথ ধর্ম মখ মখ অন্ন ধর্ম ধর্ম মনো অমর ধর্ম মন্না ধর্ম মখ ধর্ম মখ মন্নার মন্না অমর একসাথে কি মন্না অমর এক অনেকগুলি শব্দ এখানে আছে, ধর্ম মখ মনু অমর অবনিশা অনেকগুলি শব্দ। স্থানে অথ ধর্ম মখ মনু অমর অবনিশা অন্তে তধর্মর মন্ন বসা সুরাদ্দা মায়া বিভূতয় ইমা পুরুষক্তিভাজ ছিল প্রভাবিত শব্দার্থ এবং অনুবাদ, যেহেতু একটা শ্লোক পড়ে নিয়েছি টাইম চলে গেছে। স্বর্গে সৃষ্টির আদিতে তপ তপশ্চর্যা অহম আমি ঋষয় ঋষিগণ নব নয়জন যে প্রজাশা প্রজাপতিগণ স্থানে সৃষ্টি পালন করার সময় অথ নিশ্চিতভাবে ধর্ম ধর্ম মখ শ্রী বিষ্ণু মনু মানবদের পিতা অমর দেবতাগণ যাদের উপর পালন করার ভার রয়েছে অবনিশা বিভিন্ন লোকের রাজাগণ অন্তে অন্তকালে তু কিন্তু অধর্ম অধর্ম হর শিব মন্নুবাস ক্রোধের বসে অসুর আড্ডা ভক্তদের শত্রু নাস্তিকগণ মায়া শক্তি বিভূত প্রতিনিধি শক্তিশালী প্রতিনিধি ইমা তারা সকলে পুরুষক্তি ভাজ পরম শক্তিমান ভগবানের অনুবাদ। সৃষ্টির প্রারম্ভে তপস্যা আমি এবং প্রজাপতিগণ কে বলছেন আমি মানে ব্রহ্মা, তারপর স্থিতি সময়ে শ্রীবিষ্ণু নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবতাগণ এবং বিভিন্ন লোকের রাজাগণ এবং সংহারকালে অধর্ম রুদ্র এবং ক্রোধী নাস্তিক ইত্যাদি এরা সকলেই বহু শক্তিধারী ভগবানের শক্তির বিভিন্ন প্রতিনিধি। এই ভৌতিক জগৎ ভগবানের শক্তি থেকে উৎপন্ন, যার প্রকাশ সৃষ্টির প্রারম্ভে প্রথম জীব প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার তপস্যা থেকে, এবং তারপর 9 জন প্রজাপতির আবির্ভাব হয় যারা মহান ঋষি নামে পরিচিত। সৃষ্টির পালনকালে যথার্থ ধর্ম অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি বিভিন্ন দেবতাগণ এবং এই জগতের পালনকারী বিভিন্ন লোকের রাজাদের আবির্ভাব হয়। অবশেষে যখন সৃষ্টির সংহারের আয়োজন হয় তখন প্রথমে অধর্ম তারপর ক্রোধোন্মত্ত নাস্তিকগণ সহ শিবের প্রকাশ হয়, কিন্তু তারা সকলেই হচ্ছেন ভগবানের পরমেশ্বর ভগবানের প্রকাশ। তাই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর জড়া প্রকৃতির বিভিন্ন গুণের ভিন্ন ভিন্ন অবতার, শ্রীবিষ্ণু শুদ্ধ সত্ত্বগুণের ব্রহ্মা রজগুণের এবং শিব তমগুণের নিয়ন্তা। এই জড় সৃষ্টি অনিত্য এবং তার উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবদের মুক্তি লাভের সুযোগ দান করা। যারা শ্রীবিষ্ণু কর্তৃক সংরক্ষিত সত্ত্বগুণ প্রাপ্ত হয়েছে তাদের বৈষ্ণব পন্থা অনুসরণ করার মাধ্যমে মুক্ত হওয়ার সর্বাধিক সম্ভাবনা রয়েছে এবং তার ফলে তারা ভগবানের ধামে উন্নীত হতে পারে। তাদের আর তখন এই দুঃখ দুর্দশাগ্রস্ত জগজগতে ফিরে আসতে হয় না। সৃষ্টির প্রারম্ভে তপস্যা, আমি এবং প্রজাপতিগণ, তারপর স্থিতির সময়ে শ্রীবিষ্ণু, নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবতাগণ এবং বিভিন্ন লোকের রাজাগণ, এবং সংহারকালে অধর্ম, রুদ্র এবং ক্রোধী নাস্তিক ইত্যাদি, এরা সকলেই বহু শক্তিধারী ভগবানের শক্তির বিভিন্ন প্রতিনিধি। মহান মহান শক্তিধারী জীব নাস্তিক পাষণ্ড ও সৃষ্টি সংহার কার্যে ভগবানকেও সাহায্য করেন। সৃষ্টির প্রারম্ভে কে যাচ্ছিলেন? সবাই সৃষ্টির তত্ত্ব জানেন কি করে সৃষ্টি হলো ভগবান থেকে? ভগবান এই জন্য বলে না, অনেকে আমাদের প্রশ্ন করে যে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, ভগবান সবাইকে সৃষ্টি করেছেন, ভগবানকে কে সৃষ্টি করেছে প্রশ্ন করেন না অনেকে? সব তো ভগবান সৃষ্টি, ভগবানও তো কারো দ্বারা সৃষ্টি হয়েছেন না? ভগবান কৃষ্ণ কার দ্বারা সৃষ্টি হয়েছেন? নন্দ মহারাজের দ্বারা, বসুদেবের দ্বারা? ভগবানকে কে সৃষ্টি করেছেন? ভগবানের আবির্ভাব এবং তিরোভাব শাস্ত্রে কি বলা হয়েছে? সূর্যের উদয় এবং অস্তের মতো ভগবান সবসময় আসেন। এই জগজগতে ভগবানের আবির্ভাব সূর্যাস্তের মতো এবং সূর্য উদয়ের মতো। সূর্য উদয়ের অর্থ এই নয় যে সূর্য জন্মগ্রহণ করেছে, তাই কি? আজকে সকালে সূর্য উঠেছে মানে সূর্যদেবের নতুন জন্ম হয়েছে? সূর্য সবসময় আসে, আমাদের চোখের অন্তরালে যাওয়া হচ্ছে সূর্যাস্ত, আর চোখের সম্মুখে উদ্ভাসিত হওয়া হচ্ছে সূর্যোদয়। তাহলে সূর্য কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, আছে কি? প্রতিদিন জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে সূর্যের। তো ভগবানের আবির্ভাব এবং ভগবানের তিরোভাব ঠিক সূর্য উদয় এবং সূর্যাস্তের মতো সবসময় আছে। এই জগতে ভগবান কখনো কখনো তার শুদ্ধ ভক্তদেরকে মাতা পিতা রূপে সিলেক্ট করেন, নির্দিষ্ট করেন, করে তাদের মাধ্যমে আবির্ভূত হন। কখনো আপনা থেকে আবির্ভূত হন। মৎস্যদেবের মাতা পিতা কে? সমুদ্রে প্রকাশ হয়েছিলেন, সমুদ্রের মধ্যে মাতা পিতা নিয়ে আসছিলেন মৎস্যদেব। বরাহদেবের মাতা পিতা নিয়ে আসছিলেন, ব্রহ্মার নাক থেকে বেরিয়ে আসেন, ছোট্ট একটা পোকার মতো বেরিয়ে আসেন নাক থেকে, হঠাৎ করে একটা বাড়তে 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 বিশাল আকাশ, আকাশের মতো রূপ ধারণ করেছে। হিরণ্যকশিপু মেরে দিলেন। ভগবানের মা বাবা কে তাহলে এখানে? নৃসিংহদেব আবির্ভাব কোথা থেকে? পিলার থেকে। পিলারটা মা না বাবা? ভগবানের আবির্ভাব কিছুই লাগে না, যখন তখন যেখানে মধ্যে প্রকাশ হতে পারেন ভগবান, এই হচ্ছে ভগবান। কিন্তু কখনো কখনো মানবীয় লীলা, ভগবানের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, নরবপু ভগবানের শ্রেষ্ঠ। দ্য ম্যান ইজ দ্য ইমেজ অফ গড, এই মনুষ্য দেহটা ভগবানের ছায়া রূপে, ইমেজ ছায়া থেকে সৃষ্টি, মানে ভগবান যেমন মানুষ যেমন দেখে ভগবানের ওই রকমই, দ্বিভুজ মুরলীদাস, এটা হচ্ছে ভগবানের আদি রূপ। আর সেই রূপটা ভগবান পছন্দ বলে এই মানুষ সেই রূপের মধ্যে রূপ নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন ভগবান। কিন্তু ভগবান যে কোনো রূপে আবির্ভূত হতে পারেন, যে কোনো বস্তুতে আবির্ভূত হতে পারেন। তার জন্য মাতা পিতা সবসময় যে মাতা পিতা লাগবে তাও না, তিনি নিজে প্রকাশিতও হতে পারেন। যেমন মৎস্য রূপে আসলেন, যেমন কুর্ম রূপে আসলেন, হঠাৎ করে কুর্ম, যখন প্রয়োজন হয়েছে মন্দার ফসল পর্বতকে ধারণ করবেন, একটা কুর্ম রূপ প্রকাশ করে দিলেন, বাস তার পিঠে ধারণ করলেন। যে পর্বতকে দেবতারা অসুররা পর্যন্ত ধরে নিয়ে আসতে পারছিল না, সমস্ত 33 কোটি দেবতা দেবীগণ আর লাখ লাখ কোটি কোটি অসুরগণ সবাই মিলে যে পর্বতকে তুলতে পারেন, ভগবান কি করলেন, গরুড়ের মাধ্যমে নিয়ে আসলেন। বাসুকী নাগ গরুড়ের পিঠে আসেন, আবার পর্বতটাকে ধরে নিয়েছেন, নিয়ে চলে আসলেন। আর সমস্ত দেবতারা আর সমস্ত অসুররা গরুড়ের পিঠে উঠছেন, বাসুকী নাগ গরুড়ের পিঠে উঠছেন, আবার যে মন্দার কিনা সুমেরু পর্বত কোনটা কোন পর্বত দিয়ে মন্দান্দা মন্থনদান্দা মন্দার পর্বত না সুমেরু পর্বত, মন্দার পর্বতকে এত বড় বিশাল পর্বত নিয়ে যাচ্ছেন, সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছেন, সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন, যা এত বড় পর্বত। তাহলে মন্থন করবে কি করে? তো ভগবান কি করলেন, একটা কচ্ছপ রূপে ধারণ করলেন, কুর্ম রূপে। তার মা বাবা ছিল, ধরেন ফট করে একটা মা বাবা নিয়ে এলেন না, হঠাৎ করে একটা কচ্ছপ রূপ ধারণ করলেন। কচ্ছপ জলের মধ্যে ভেসে থাকতে পারে, এরকম ভাবে ভেসে থাকতে চুপচাপ ভেসে থাকে কচ্ছপ, ঠিক আছে। তার পিঠের মধ্যে বিশাল মন্দার পর্বত, কিরকম মনে হলো একটা শস্য দানার মতো। এখানে ভগবানের মনে হচ্ছে না, ওর ঘর্ষণ লাগছে একটা চুলকায় না আমাদের পিঠ, ভগবান একটা চুলকানি পিঠের মধ্যে চুলকা ছিল, তা মন্দার পর্বত একটু ঘর্ষণ পাচ্ছে, ওটা চুলকানে চুলকানি আরাম হচ্ছে ভগবানের। বিশাল একটা কচ্ছপ রূপ ধারণ করে সমুদ্রের বিষয়ে, আর সেই পর্বতের উপরে পর্বতটাকে, আবার পর্বতটা কাত হয়ে পড়ে যায়, কি করবে ভগবান, আবার উপরে যেয়ে বসলেন, ধর্মের উপরে বসে বিষ্ণুদেব আবার সেটা ব্যালেন্স করে নিলেন যেন না পড়ে যায়, নিচে ধরে আসেন, উপর থেকে কাত হয়ে পড়ে যাবে, তা নাহলে ব্যালেন্স করে নিলেন, একটা ভগবান বিষ্ণু আবার উপরে দিলেন, আবার ধর্মান্তরী উপরে। মা বাবা কোথায় তা? যখন নরলীলা ধরেন, নরলীলা করবেন রামচন্দ্র রূপে, চৈতন্য মহাপ্রভু রূপে, ভগবান কৃষ্ণ রূপে যখন নরলীলা করছেন, তখন কোন একটা মা বাবাকে সিলেক্ট করছেন, সে মা বাবাটা কে? ভগবানের মা বাবা কে হতে পারে? কারণ ভগবান হচ্ছে সবার পিতা, সর্বজনী জগতেম না, ভগবান কি বলছেন যে অহম বীজা প্রদপিতা, ঈশ্বর সর্বভূতানা হৃদয় তৃষ্ঠাতে ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র আলনা সর্বজনী সুকান্ত মুক্তায় সম্ভবন্তিতা মহাজন তাসাম ব্রহ্মণ মহাজনের অহম বীজ প্রদপিতা, আমি সবার বীজ প্রদান করে দেয়। তো ভগবানের পিতা মাতা কে হতে পারে? কি ভগবানের পিতা মাতা হতে পারে? ভগবান যখন লীলা করতে চান, তার অনেক ভক্ত রয়েছে, তার কোন শুদ্ধ ভক্তকে, নিত্য সিদ্ধ শুদ্ধ ভক্তকে যাও, মত্তলোকে যাও, যে বাৎসল্য রসে আমার আরাধনা করো, তাহলে আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করবো। তাহলে লীলা বিলাস করবেন, ভগবান ভগবানকে শাসন করতে পারবেন, ভগবানকে খাওয়াতে পারবেন, আদর করতে পারবেন, কোলে নিতে পারবেন, তাদের আনন্দের সীমা নেই। কেন গোলক বৃন্দাবনে কেউ ভগবানকে কোলে নিতে পারছে না, এই মত্তলোকে যদি সে ভগবান রামচন্দ্রের রূপে আসছেন, মহাপ্রভুর রূপে আসছেন, কৃষ্ণ রূপে আসছেন, তখন কি আছেন, কোলে নিতে পারছেন, আদর করতে পারছেন, শাসন ভাষণ করতে পারছেন, প্রতিপালন করতে পারছেন, এটা অনেক বাৎসল্য রসে অত্যন্ত আনন্দদায়ক। ভগবান আসতে পারেন সবসময়। তো ভগবান প্রথমে কি করলেন, তিনি নিজেকে সৃষ্টি বিস্তার করার ইচ্ছা করলেন, সঙ্গে সঙ্গে ভগবানের থেকে অভিন্ন দেহ বলরামের সৃষ্টি, বলরাম কিন্তু ভগবান, তো ভগবানের সৃষ্টির শুরুতে যেন বলরামের সৃষ্টি হলেন, ভগবানের অংশ প্রকাশ সাংশ, ভগবানের নিজের অংশ হচ্ছে বলরাম, হরি ও বলরাম হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ সাংশ। বলরাম থেকে আবার যখন আরেকটু বিস্তার করতে মনে ইচ্ছা করলেন, তখন গেলেন চতুর্ভুবের সৃষ্টি হয়ে গেল, বিষ্ণু বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ সৃষ্টিলা বর্ধিত হচ্ছে আস্তে আস্তে। তারপর আবার তিনি যখন আরো প্রকাশ করতে গেলেন নারায়ণ, বা শঙ্করসন থেকে নারায়ণ সৃষ্টি হলেন, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভু বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এই দ্বিতীয় শঙ্করসন থেকে তিনজন পুরুষ অবতার এসছেন, কি পুরুষ অবতার তিনজন, কে কে, মহাবিষ্ণু মহাবিষ্ণু মানে কারণদক সেই বিষ্ণু, মহাবিষ্ণু বা কারণদক সেই বিষ্ণু, গর্ভদক সেই বিষ্ণু, অক্ষিরদক সেই বিষ্ণু। মহাবিষ্ণু যখন আবির্ভূত হলেন তখন সারা পৃথিবীতে কিছুই নাই, কি কোথায় থাকবে কি করবে, তা মহাবিষ্ণুর শরীর থেকে তিনি অসংখ্য, তার লঙ্কুতে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি, বুদ্বুদ আকারে নিশ, অনেক সময় জলের নিচে বিন্দু বিন্দু বুদ্বুদ ওঠে না, বুদ্বুদ আকারে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। প্রথমে ছোট ছোট আকারে আসলে আস্তে 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 এটা বড় হয়ে গেল এক একটা ব্রহ্মাণ্ড, কিন্তু আমাদের ব্রহ্মাণ্ড সবচেয়ে ছোট, এর থেকে অনেক বড় বড় ব্রহ্মাণ্ড আছে। আমাদের ব্রহ্মাণ্ডে ব্রহ্মার কয়টা মাথা? চারটে মাথা আছে, ছোট ব্রহ্মাণ্ড তো, এই জন্য এই ব্রহ্মাণ্ড মেনটেন্স করতে চারটে মাথা। কোনো কোনো বড় বড় ব্রহ্মাণ্ড আছে আট মাথা, ষোলো মাথা, বত্রিশ মাথা, একশো মাথা, এক হাজার মাথা, এক লক্ষ মাথা ব্রহ্মা আছে, বিশাল 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 ব্রহ্মা। তার মানে অত বড় ব্রহ্মাণ্ড যে অতগুলি মেনটেন্স করতে, ব্রহ্মাণ্ডটা পরিচালনা করতে অনেক মাথার প্রয়োজন, এই জন্য অনেক বড় মাথা, অনেক মাথা আছে। এটা একসময় ভগবান কৃষ্ণ গিয়েছিলেন না, ব্রহ্মা গিয়েছিলেন দ্বারকাতে, গিয়ে বলছেন দাড়ি দাড়ি তো আটকে দিয়েছে, তখন বলছেন যে ব্রহ্মা বলছেন আমি ভগবানের সাথে দেখা করতে চাই, কৃষ্ণের সাথে দেখা করতে চাই। বলছে আপনি কে? তো বলছে আমাকে চিনতে পারছেন না, আমি ব্রহ্মা, আমি এই জগতের সৃষ্টিকর্তা, আমি ব্রহ্মা বলছি। ও দাড়িটা ভয় পেয়ে গেছে, বলছে বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে গেছেন ভিতরে গিয়ে, বলছে ঠিক আছে আপনি অপেক্ষা করুন, প্রভুকে যে বলছি। প্রভুকে যখন বললেন, ওই যে আমি ব্রহ্মা, এটা অহংকার হয়েছে, ভগবান অন্তর্যামী জানতে পেরেছেন, তখন বলছে আচ্ছা তুমি ব্রহ্মা, তো ঠিক আছে তুমি সৃষ্টিকর্তা ভাবছো। তখন যখন ভিতরে গিয়েছেন, যখন দাঁড়িয়ে বলছেন প্রভু প্রভু একজন ব্যক্তি আসছেন আপনার সাথে সাক্ষাৎ করতে, ওকে তো বলছে ওনার পরিচয় দিয়েছেন উনি ব্রহ্মা। তখন ভগবান বললেন যে আগে জিজ্ঞাসা করো ওকে কোন ব্রহ্মা। তখন দাদি ফিরে আসছেন, ফিরে এসে জিজ্ঞাসা, প্রভু জিজ্ঞাসা করলেন আপনি কোন ব্রহ্মা। তখন বলছেন না না আমি তো ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি ব্রহ্মা, আর কোন ব্রহ্মা আছে নাকি? আমি ব্রহ্মা। ঠিক আছে বলুন যে সনত কুমারের পিতা, সনক সনাতন চতুর্কুমারের পিতা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা এসছেন। তখন বলছেন ঠিক আছে, আবার ওই যে ভগবানকে বলছেন চতুর্মুখ ব্রহ্মা, সনত কুমারের পিতা ব্রহ্মা এসছেন, তাহলে ঠিক আছে পাঠিয়ে দাও। গিয়েছেন আর ভগবান ওখানে বসে আছে, আর বসে ভগবানের কথোপকথন করছেন ভগবানের সাথে। তখন জিজ্ঞাসা করছেন যে প্রভু আমি একটা প্রশ্নের উত্তর পেলাম না এখনো, আপনি জিজ্ঞাসা করলেন, দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে কোন ব্রহ্মা আছে, কি আর কোনো ব্রহ্মা আছে? আমি তো ব্রহ্মা, আমি তো আপনার সৃষ্টিকর্তা, আমি এই সমস্ত ব্রহ্ম জগৎ সৃষ্টি করেছি, আমি তো ব্রহ্মা, আর কোনো ব্রহ্মা আছে নাকি? ভগবান একটু মুস্কি হাসলেন, হঠাৎ করে দেখছেন আরেকজন ব্রহ্মা আসলেন, তার আট মাথা। তখন তাকিয়ে আছে, তার থেকে সাইজ অনেক বড়। তারপর আশপাশে ওখানে দেখছেন, তারপর দেখছেন আরেকজন ষোলো মাথা ব্রহ্মা, ওরে বাবা এটা আবার কি। তারপর আমাদের বত্রিশ মাথা ব্রহ্মা, তারপর একশো মাথা ব্রহ্মা, অনেক আসছে ঝাঁকে ঝাঁকে এরকম প্লেন করে, হাজার হাজার লাখো লাখো মাথা ব্রহ্মা আসছে ঘরের মধ্যে। তারপর ইন্দ্র আসছে, শিব আসছে, অনেক শত শত মাথা শিব, শত শত মাথা ইন্দ্র, চন্দ্র, বরুণ সবাই এরকম আসছে পৃথিবীতে, সব ধরে সব। আমাদের ব্রহ্মা তখন একটা মশার মতো হয়ে গেছে ছোট্ট। আমি মনে করছিলাম যে এত, আমি হচ্ছি ব্রহ্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর দেখছি এত বড় বড় ব্রহ্মা কোথা থেকে আসছে। এসে মানে ভগবানের চরণে প্রণাম করছে, তাদের এত হাজার হাজার মাথায় মুকুটের শব্দ হচ্ছে, খটখট খটখট নুপুরের শব্দ হচ্ছে, মুকুরের মুকুটের শব্দ হচ্ছে, একটা একটা ধ্বনির সৃষ্টি হচ্ছে, সব ব্রহ্মরা এসে ভগবানের চরণে অনুগ্রহ করে হাত জোর করে দাঁড়িয়ে আছে, প্রভু আপনি আমাদেরকে স্মরণ করেছেন, আপনি আমাদেরকে দেখেছেন, কি আজ্ঞা বলুন। সবাই এসে হাত জোর করে ভগবানের সামনে দাঁড়িয়ে আছে দ্বারকাতে। তখন ভগবান বলছে, না জাস্ট তোমরা কে কেমন আছো, সমস্ত ব্রহ্মাণ্ডগুলি কেমন চলছে, তাই আমি ডাকলাম। ভগবান কথা কথা করে সব ব্রহ্মাণ্ড আস্তে 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 অদৃশ্য হয়ে গেল, সব চলে গেল। প্রণাম করে ভগবানকে প্রণাম করে চলে। আমাদের ব্রহ্মা শুধু এক কোণে দাঁড়িয়ে এখন হাত জোর করে আছে, মানে এত বড় বড় ব্রহ্মা দেখে তিনি ভয় পেয়ে গেছে। আমাদের ব্রহ্মা তো ছোট ব্রহ্মা, ছোট ব্রহ্মাণ্ড, তিনি ভাবছেন যে আমি বোঝে ব্রহ্মা, কিন্তু আমরা জানি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আর আমি দেখছি একটাই তো ব্রহ্মাণ্ড এখানে। আমরা মনে করছি আমরা একটাই ব্রহ্মাণ্ডে আছি, এর মধ্যে অনেক গ্রহ নক্ষত্র অনেক রয়েছে, লোক রয়েছে, 14টা ভুবন রয়েছে, সর্বলোক রয়েছে। আমাদের থেকে অন্যান্য ব্রহ্মাণ্ডের দেবতারা আরো আরো শক্তিশালী। এই আমাদের ব্রহ্মাণ্ডে যে দেবতারা আছে তার থেকে অন্যান্য বড় বড় যে সব ব্রহ্মাণ্ড আছে সেই ব্রহ্মাণ্ডের দেবতারা আরো শক্তিশালী, মানুষের আরো শক্তিশালী, সবই রয়েছে। এখানে যে মহাবিষ্ণু থেকে ছোট্ট একটা বুদ্বুদ আকারে ব্রহ্মাণ্ড সৃষ্টি, ওখান থেকে আর যখন ভগবান আস্তে আস্তে একটা একটা ব্রহ্মাণ্ড হয়ে গেল, তখন ভগবান আবার নিজেকে ওই ব্রহ্মাণ্ডে গর্ভোদক সাহেব বিষ্ণুকে প্রবেশ করেন, আর দেখছেন ব্রহ্মাণ্ড খালি, কিছুই নাই। প্রথমে কি করেন, তার নিজের শেদবিন্দু দিয়ে অর্ধেকটা পূরণ করেন, দিয়ে তারপর ওই অনন্ত শিশুকে তারপর নিজেকে আসন তৈরি করেন, তারপর ওই জলের উপরে ভগবান শয়ন করেন। আর ওই ব্রহ্মার নাভি পদ্ম থেকে কি হলো, একটা পদ্মফুল আসলো, স্টিম বেরিয়ে আসলো পদ্মফুল, এবং ওই পদ্মফুলের উপরে ব্রহ্মার জন্ম হচ্ছে। ব্রহ্মার জন্ম হয়ে দেখছে চারিদিকে জল 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 জল, চার যেদিকে তাকাচ্ছেন শুধু জল জল। তিনি বুঝতে পারছেন আমি কোথা থেকে আসলাম, আমার পিতা মাতা কে, আমি কিভাবে আসলাম, আমি কি করে জন্ম হলো আমার, কিছু বুঝতে পারছেন না। অনুসন্ধান করছেন পদ্মের নাল ধরে, ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে 1000 বছর ধরে নিচে নামার চেষ্টা করেছেন, কোন কুল কিনা নামাচ্ছে, কত দূর যাবেন, 1000 বছর ধরে নামতে গেলে কত বাস কত দূর নামে, নেমে 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 ব্রহ্মার কুল কিনা খুঁজে পাচ্ছে না। আবার 1000 বছর ধরে উপরে উঠেছেন, উঠে যেয়ে তারপর হতাশ হয়ে গেছে, কি করব কি করব, কি আমার মতো আমার কর্তব্য কি, আমার জন্ম হলো কি জন্য, আমি কিছু করতে পারছি না। ব্রহ্মা যখন যখন চিন্তা করছেন তখন কি বললেন, দুটো শব্দ শুনেছিলেন, তপ তপ ত আর প, অর্থাৎ তপস্যা করতেন ব্রহ্মা। ওখানে আবার ভগবানের তপস্যা করলেন, করলে কি হলো, ভগবান তার বেণুর ধ্বনির মাধ্যমে সৃষ্টির অনুপ্রেরণা যোগালেন। কিছুই জানবে না, একজন একটা বালককে যদি বলা হয় তুমি কিছু করো, ও কি করবেন, না কোনো কাজকর্ম করতে পারবে না, কিছু করতে পারবে কি, বালককে যদি কিছু বলা হয়, আমরা বড় হয়ে শিখি, কেউ ঘড়ি বানায়, কেউ হয়তো পুতুল বানায়, কেউ হয়তো কাজকর্ম, বিভিন্ন কাজকর্ম, কেন শিখে তারপর করি। তো ব্রহ্মা যখন উপরে উঠে সৃষ্টি তখন কিছু করতে পারছে না, তখন ভগবান সৃষ্টির অনুপ্রেরণা কি করে করতে হবে, এই সৃষ্টিকে কি করে কাজ করতে হবে, তখন ভগবান যখন ভগবান থেকে অনুপ্রেরণা পেয়েছেন তখন ব্রহ্মা এই সৃষ্টি শুরু করে দিলেন। তার অন্তর থেকে ভগবান কি করলেন, ভগবানের অনুপ্রেরণা পেয়ে তিনি এই জীব সৃষ্টির অনুপ্রেরণা পেলেন, সমস্ত জীব সৃষ্টি করতে হবে। তারপর এই যে প্রথমে তার অঙ্গ থেকে সমস্ত ঋষিদের সৃষ্টি করলেন, ঋষিদের তারপর কি হচ্ছে, তার কপাল থেকে, তার ভুরু থেকে, তার সৃষ্টির বর্ণনা করেছে, পিঠের থেকে অধর্ম, বুকের থেকে ধর্ম, পায়ের থেকে শূদ্রদের, বা এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তার বাহু থেকে ঋষিদের, মন থেকে মরীচি আদি সমস্ত ঋষিদের, নারদ মুনিকে সৃষ্টি করলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করলেন। তখন আবার ইয়ে হয়ে গেছেন, মানে বিমোহিত হয়েছেন, কত সৃষ্টি করতে, এত বড় ব্রহ্মাণ্ড কি করে ভরাবো, স্বর্গলোক মর্তলোক ভূলোক ভূবলোক স্বর্গলোক জনতলোক মহাল্লোক ব্রহ্মলোক অতল বিতল সুতল, প্রত্যেকটা জায়গায় জীব নেই, কেউ নেই সৃষ্টি করতে। একজন কোন লোক যখন এক জায়গায় বাড়ি করে তখন সে বিবাহ করে, ছেলে মেয়ে হয়, ওটা আস্তে আস্তে বাড়ে, তখন আরেকটা বাড়ি করে, আরেক প্রত্যেকটা ছেলে আলাদা বাড়ি করে, তো ব্রহ্মাণ্ড পুরো ফাঁকা, কেউ নেই। তো ভগবান একা কত সৃষ্টি করলেন, কত ঋষিদের সৃষ্টি করলেন, তখন চিন্তা করছেন, আমি এমন কিছু একটা সৃষ্টি করতে হবে যারা আরাধ্যভাবে সৃষ্টি করতে পারে। তুমি অনেক অনেক সৃষ্টি করছেন, তো অনেক একসঙ্গে অনেক ঋষিদের সৃষ্টি করেছেন, একসঙ্গে 10,000 ঋষিদের সৃষ্টি করেছেন। নারদমুনি কি করলেন? ওগুলি এসে একটা মন্ত্র দিলেন যে তোমরা এই জগতে এসছো, এই জগৎ ভালো না, এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। কি করে? তুমি ভগবানের ভজনা করো। তখন ভগবানের ভজনা করলো, তারা সব ব্রহ্মচারী হয়ে গেল, 10,000 ঋষি বাল খেললো। আরে নারদমুনি সৃষ্টি করলে মানে 10,000 একসাথে সৃষ্টি করে দিয়েছেন ছেলে মেয়ে, তাও দেখছে তারা সব ব্রহ্মচারী হয়ে আর কে সৃষ্টি বাড়াচ্ছে না, আর তোমরা সৃষ্টি করছে না, না সংসারে প্রবেশ করলেন। তারা কি বললেন? আবার পোষাদের সৃষ্টি করলেন, তারাও করছে না, বলছে তোমাদের বড় ভাইরা সব এরকম ভাবে সাধন ভাবন করে উঠে নারদমুনি উপদেশ দিলেন। তখন ব্রহ্মা রেখে গেলেন নারদমুনি, তুমি এক জায়গায় থাকতে পারবে না, সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে। তারপর আবার এদিকে কি হয়েছে, নারদমুনি এই সৃষ্টি রক্ষা করতে তিনি কি করলেন, অনেক কন্যা সৃষ্টি করলেন। তারপর তিনি 27টা এরকম 27টা চন্দ্রকে দিলেন, 13টা কশ্যপকে দিলেন, তারপর শিবকে একটা দিলেন, এরকম আরো আরো অনেক অনেককে দিলেন। এইভাবে যখন কন্যা সৃষ্টি করলো তখন আর সৃষ্টি পদ্ধতি হলো। তো প্রথমে যিনি আবার এর আগে মনুকে সৃষ্টি করলেন, মানব সৃষ্টি করার আগে মনু আর শতরূপা, তার দক্ষিণ দিক থেকে মনুকে, বাম দিক থেকে শত্রুপাকে সৃষ্টি করলেন, বললেন তোমরা নিজেরা সৃষ্টি করো এবার। তো প্রথমে এই মন্ত্র মৈথুনের মাধ্যমে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে মনু আর শত্রুপা থেকে এই সমস্ত সৃষ্টি শুরু হয়েছে। তাই এখান থেকে হচ্ছে মনু, হচ্ছে মনু থেকে যত মানব জাতি বলে না, সব মনু থেকে আসছেন। এটা কোটি কোটি বছর পূর্বে থেকে। কিন্তু আবার অন্যান্য ধর্মে বলছে কি যে আদম থেকে, মানুষকে বলা হয় আদমি, আদমি থেকে আদমি কোথা থেকে আসে? আদম থেকে, হাওয়া থেকে, আদম আর হাওয়া প্রথম নারী পুরুষ। কিন্তু আমাদের কাছে মনু থেকে, যেহেতু মানব জাতি, কিন্তু আদমি হাওয়া আদম হাওয়া এটা তো 1400 বছর আগে থেকে আসছে। তার আগে কি ছিল, কি নাম ছিল? তো সে একই একই তো একটাই গোষ্ঠীর হবে, হয়তো ওরা আদম হাওয়া নাম দিয়েছেন, তাহলে হয়তো মনু আর শতরূপা, মনু থেকে মানব জাতির সৃষ্টি হয়েছে, মানব কোটি কোটি বছর আগে থেকে আছে। কিন্তু 1400 বছর ওই ওর উদ্ভবটা এর আগে, মোহাম্মদের আগে আর ছিল না, তখন হচ্ছে মনু, ওরাই নাম দিয়েছেন আদম আর হাওয়া, আদমি থেকে, আদম থেকে আদমি এসছে। আর এই খ্রিস্টানরা কি বলে, কোথা থেকে মানুষ সৃষ্টি হয়েছে প্রথম মানুষকে খ্রিস্টান? হ্যাঁ, 6000 উপরে মানুষ সৃষ্টি হয়েছে খ্রিস্টানরা বলছে। কার থেকে মানুষ সৃষ্টি হয়েছে খ্রিস্টানরা? মানুষকে কি বলে খ্রিস্টান পিপল? হোয়াট ইজ দ্য সেম ম্যান? আদম, ইভ, অ্যাডাম অ্যান্ড থেকে ম্যান, অ্যাডাম অ্যান্ড ম্যান, সেম। কিন্তু তার আগে খ্রিস্টান ধর্মের আগে কি ছিল? সনাতন ধর্ম, তাই না? সব ধর্মগুলি আগে এসেছে, খ্রিস্টান বা ইহুদি জৈন এগুলি সব পরপর এসছে। কিন্তু তার আগে অরিজিনালি যে তারা বিভিন্ন নাম দিয়েছে, কিন্তু অরিজিনালি মনু থেকেই মানব জাতির সৃষ্টি হয়েছে। এবং তারপরে এই জগৎটা ভরে গেছে, তাহলে সবাই এই জগতে, কালকে আমি ক্লাসে এটা বলছিলাম, কেউ শূদ্র নয়, everybody coming from Brahmin family, isn't it Kapil? No Shudra in this material world. Janma na jayate Shudra shay thikhi ase, agyane thake. Kintu sab family dhe kara? Kun family thikhi ase? Sab Brahmin family thikhi ase? Sab Rajashi, sab Rishidhar family thikhi ase sabay. Kintu dhar কর্ম সূত্রে এসে কখনো শূদ্রের কর্ম করছে, তাহলে শূদ্র বলছে, কি ব্রাহ্মণের কর্ম করছে, ব্রাহ্মণ। একটা শূদ্র ব্যক্তিও তো ব্রাহ্মণ হতে পারে, সে শূদ্রের কর্ম ছেড়ে দিয়ে যদি ব্রাহ্মণের কর্ম করে। একটা কৃষকের ছেলে যখন রাজা প্রশাসনের কাজ করছে, তখন সে রাজা ক্ষত্রিয়ের কাজ করছে। আবার যদি ব্রাহ্মণের ছেলে হয়তো মাছ ধরছে, তাহলে তাকে হচ্ছে বলছে জেলে। আর যদি একটা ব্রাহ্মণের বংশে জন্মগ্রহণ করে, হাতে কসাইখানা খুলে বসে আছে, তাকে বলা হচ্ছে কসাই, তাই না? তো যোগ্যতা অনুসারে, কর্ম অনুসারে বলা হচ্ছে, তার জন্ম অনুসারে বলা হচ্ছে না। জন্ম না জায়তে শূদ্র সংস্কার ভবেদ বীজ বেদ ও পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রহ্ম। যারা ব্রহ্মকে জানবে সে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করে, তাতে কি যায় আসে না। কিন্তু সে যদি ব্রহ্মকে জানে, ভগবানকে জানে, তাহলে সে ব্রাহ্মণ হবে না শূদ্র হবে? শূদ্রের পরিবার ছেলে শূদ্র হবে এমন কোনো কথা আছে? ব্রাহ্মণ তো হতে পারে। আর ব্রাহ্মণের কুলে যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না হয় তাহলে সে শূদ্র হতে পারে? কলকাতায় যখন পূজা হয় না, দুর্গা পূজা সামনে আসছে না, দুর্গা পূজা যখন, দুর্গা পূজা ওটা আষাঢ় মাসের দিকে, দুর্গা পূজা ভাদ্র আশ্বিন মাস না, তখন দুর্গা পূজা হয়, তখন দশমীর দিনে কি হাজার হাজার লোকের ভিড় হয় কোথায়? গঙ্গা তটে। টাউনের লোক সব গঙ্গায় আসে কেন? পিতৃপুরুষের তর্পণ করবেন, লাখো লাখ হয়ে হাজার লাখো লাখ লোক দশমীর দিনে বিসর্জন দিয়ে তার পিতৃপুজো তর্পণ করার জন্য গঙ্গাতে আসে। কারণ ব্রাহ্মণ খুঁজে পায় না, অত ব্রাহ্মণ কত খুঁজে পাবে আর। তখন এক একটা ব্রাহ্মণ সারা দিন ধরে তর্পণ করতেই থাকে, তর্পণ করতে থাকে। আর ব্রাহ্মণ বাড়ির ছেলেরা যা কিছু লেখাপড়া শিখুক আর না শিখুক সবাই বেরিয়ে পড়ে, এসে তর্পণ করলে 200 টাকা 500 টাকা প্রণামী পাওয়া যাবে। কালকে তর্পণ করে 200 টাকা দিয়ে দেবে, 500 টাকা দিয়ে দেবে, বলো পিতৃপুজো তর্পণ করবে। তো একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে আসছে, তো বাবা মাকে দেখেছে তর্পণ করতে, কি বাবাকে দেখেছে কি তর্পণ করায়। তো বাবা উচ্চারণ করছে মন্ত্র আর ওগুলি শুনে শুনে, এখানে পড়তে জানেন লেখাপড়া শেখেনি, তো তখন বলছে আপনার হাতে জল নিন, জল নিয়ে তর্পণ করুন। তখন কি বলছেন? জল নিয়ে জলটা দিতে ওর উচ্চারণ করেন, ইদাম অর্ঘাম সর্ব পিতৃপুরুষ চিৎপটাং, জলটা ছেড়ে দিন, ইদাম অর্ঘম সর্ব দেব দেবী ভ চিৎপটাং। কি চিৎপটাং? চিৎপটাং হচ্ছে কেন? অ্যাকচুয়ালি ওটা হচ্ছে তৃপ্ততাম, হে পিতৃগণ ইদাম অর্ঘম সর্ব পিতৃপুরুষ তৃপ্ততাম, আমি যে অর্ঘটা সমর্পণ করছি এই অর্ঘ আপনারা গঙ্গা জল অর্পণ করে আপনারা তৃপ্ত হন, তৃপ্তি লাভ করুন। তো তৃপ্ততাম ওটা তো সংস্কৃত শব্দ, ও তো শুধু শুনেছিল কিন্তু ওটা মনে রাখতে পারেনি, তৃপ্ততাম মনে না রাখে ও শুনেছে চিৎপটাং। এইরকম ব্রাহ্মণ মানে মন্ত্রতন্ত্রে বিষাদ হবে, এরকম ভাবে যদি আমরা করি তাহলে সেই রকম মন্ত্রের ফলে কি হবে? শুদ্ধ হবে? উপযুক্ত যে এমন একটা কৃষকের ঘরের ছেলেও বা সাধারণ পালপাড়ার ছেলেও, যে কোনো একটা ঘরের সাধারণ ঘরের ছেলে, সে যদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে, সে যদি একটা ভালো মন্ত্র উচ্চারণ করে, ভগবানের পূজা করে, ভগবানের নাম উচ্চারণ করে, তো সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ হয়ে যাবে। জর্জিয়াগ্রে বর্ততে নাম তুভম মুচি হয় সুচি যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয় মুচি যদি কৃষ্ণ ত্যাজে। একদম নিচু গুলা যে চণ্ডাল মুচি তারাও যদি কৃষ্ণকে ভজনা করে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ বৈষ্ণব হয়ে যায়। আর ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণকে ত্যাগ করে দেয়, কৃষ্ণের পাদপদ্ম ভজনা করে না, সে চণ্ডাল থেকে আরো নিকৃষ্ট। চণ্ডাল অভি দ্বিজ চেষ্টা হরিভক্তি পরায়ণা, হরিভক্তি বিহীন দ্বিজ অপি সপসা ধর্ম। যে হরিভক্তি বিহীন সে যদি ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করে কিন্তু সে চণ্ডাল থেকেও আরো ঘৃণিত। তো ওখানে ভগবান এই সুরক্ষার ক্ষেত্রে খুব সুন্দরভাবে বলছেন যে 38:39 কি করে সমস্ত সৃষ্টি এসছে। ভগবান কখনো কখনো এই সৃষ্টিতে মহান রাজা রূপে, এগুলি সব ভগবানের শক্তি। যখন দেশে কোনো একজন মহান রাজা হয় জানতে হবে যে ভগবানের শক্তিতে শক্তি, মানে ভগবানের প্রতিনিধি। কোনজন ভয়ঙ্কর অসুর লক্ষ লক্ষ নিপাত করছে, তাহলে এটা ভগবানের শক্তিতে শক্তিমান। অসুরের যে শক্তি, অসুর যে শক্তি প্রদর্শন করছে ওটাও ভগবান থেকে আসছে। কেন? ভগবানের যখন সৃষ্টিকে ধ্বংস করার কাজ হয় তখন এই শ্লোক অনুসারে আমরা দেখতে পাচ্ছি ভগবানও কোনো অসুরকে সৃষ্টি করেন সৃষ্টিকে ধ্বংস করার জন্য। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, যখন কৃষ্ণ বলরাম যুদ্ধ করছিলেন কাদের সাথে? মথুরাতে জরাসন্ধের সাথে, ভেরি গুড। আর জরাসন্ধ আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে কত অক্ষণ সেনা ছিল, কত অক্ষণ সেনা ছিল? 18 অক্ষণ। 11 অক্ষণ কৌরবদের পক্ষে আর 7 অক্ষণ পাণ্ডবদের পক্ষে, 11 টোটাল 18 অক্ষণ সৈন্য দুই পক্ষে। আর যখন কৃষ্ণ কংসকে মেরে ফেললেন আর কংসর শ্বশুরকে জরাসন্ধের, দুটো মেয়ের নাম কি? অস্থি আর প্রাপ্তি। জরাসন্ধের দুই মেয়েকে কি বিবাহ করেছিলেন? কংস। তো যখন মামাকে মেরে ফেললেন, দুজন মামি কান্না করতে করতে চলে গেলেন যে এই কৃষ্ণ ওর মামাকে মেরে ফেলেছে, কৃষ্ণ আমাদের স্বামীকে মেরে ফেলে, বাবার কাছে যেয়ে কান্না করছেন। আর যদি মেয়েরা যদি বাবার কাছে যেয়ে কান্নাকাটি করে তো বাবার হৃদয় গলে যায়, কি করবে? ঠিক আছে, আমি উপযুক্ত শাস্তি দিচ্ছি, তবে থাক এখানে। কংস জরাসন্ধ কি করলেন? সমস্ত অসুর রাজাদের একত্রিত করলেন, মিটিং ডাকলেন, 23 অক্ষহীনী সেনা, 23 অক্ষহীনী সেনা নিয়ে কি করলেন? মথুরা আক্রমণ করলেন। কল্পনা করা যায় 23 অক্ষহীনী সেনা পিঁপড়ার মতো গিজ 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 করছে, একদম মৌমাছির মতো সেঁকে ধরেছে। যখন কোনো একটা মানুষ যদি কোনো মৌমাছি চাকে আক্রমণ করে, তার কি করে? চারিদিকে একদম সেঁকে ধরে, ওকে পালানোর পথ নেই, চারিদিক থেকে ছেঁকে ধরেছে। 23 অক্ষণী সেনা, 18 অক্ষণী সেনা কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছিলেন, আর একবার নিয়েছেন 23 অক্ষণী সেনা। কৃষ্ণ বলেন কি, যুদ্ধ করে সব সেনাদের মেরে দিলেন, ওর রথি টথি সব মেরে দিলেন, ও শুধু একা বেঁচে থাকলো। আর কিছু কিছু আছে, কিছু কিছু মানে দুষ্ট ইয়ে, তারাও ভয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। অন্য কিছু কিছু দুষ্ট রাজারা তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। আর হতাশা হয়ে বলছে ঠিক আছে, ভগবান কৃষ্ণ বললেন এই রথটা কংস কিনা জরাসন্ধের রথটা সোনার রথ ছিল, দামি রথ, অত্যন্ত দামি রথ। তখন ভগবান কৃষ্ণ বললো যে এই রথটা নিয়েছেন দাও ভাইয়া, এই রথটা নিয়ে চলুন, আমাদের মথুরার ছেলেরা খেলা করবে, বাচ্চারা খেলা করবে এই রথটা নিয়ে। কিরকম অপমান ওর সামনে, যেটা সম্রাট যুদ্ধে ইয়ে জরাসন্ধ সমস্ত রাজন্যবর্গদের পরাজিত করে এত ঐশ্বর্যশালী, তার পরাজিত করে যখন রাজা হয়েছে, এত বড় রথ নিয়ে গেছে আর রথের রথিটা মেরে দিয়েছে, তাহলে ঠিক আছে এখান থেকে ও পদব্রজে যাবে মতো এ পর্যন্ত, কিনা বিহার পর্যন্ত, উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত পদব্রজে আসবে, মানে হেঁটে হেঁটে যাক বাড়িতে, আর রথটা আমাদের বাচ্চারা খেলবে, এত বড় দামি রথ, অপমান। আর সবাইকে বলছে কৃষ্ণ তুমি আমাকে মেরে দাও, এই রথটা অপমান আর করো না। বলরাম মেরে দিতে চেয়েছে, বলছে মেরে দিই ওকে, বলছে না দাও ভাইয়া, যদি মেরে দে তো আমাদের পৃথিবীর ভার হরণ করতে হবে, আর পৃথিবীর ভার হরণ করার জন্য আমরা এই জগতে এসেছি, পৃথিবীর ভার হরণ করার জন্য, ভূভার হরণ করার জন্য। তা আমরা কোথায় কোথায় খুঁজে পড়ো, কত অসুর রাজারা রয়েছে, যারা ভগবত বিদ্বেষী অধার্মিক রাজারা রয়েছে, তো মারতে গেলে আমাদের সারা পৃথিবী ভ্রমণ করতে হবে, আজকে এই রাজাকে মারতে হবে, কালকে ওই রাজাকে মারতে হবে, পরশু ওই রাজাকে মারতে হবে, কিন্তু দরকার নেই, ওকে ছেড়ে দিলে কি করবে, ও সবাইকে সংগ্রহ করে আবার আসবে, আমরা এক জায়গায় ফেলে ফেলে সবাইকে মারব। ভগবান ভূভার হরণ করার জন্য এরকম করেন, শুধু জরাসন্ধকে ছেড়ে দিয়েছেন। আর জরাসন্ধ তখন আগুন জ্বালিয়ে সুইসাইড করতে যাচ্ছে, যুদ্ধে মরতে পারলাম না, তা আগুনে আত্মহত্যা করে মরি। তো অন্য বন্ধু বান্ধবরা বলছে আরে কেন মরতে পারেন, একবার না পারলে কি হবে, দ্বিতীয়বার দেখুন, তৃতীয়বার দেখুন, একদিন না একদিন আমরা পরাজিত করব সফি। তো একসময় আলেকজান্ডার, হ্যাঁ, মেনি টাইমস হি ডিফিটেড, ও অনেকবার পরাজিত হয়েছিল। তারপর দেখছে একটা মাকড়সা উপর থেকে জাল নামিয়ে নিচে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে, উঠছে, উঠতে গিয়ে আবার পড়ে যাচ্ছে, উঠতে অনেকবার পড়ার পর তারপর উঠে গেল, ওইটা দেখে পারলো, আরে আমি একবার দুবার আমি পরাজিত হয়েছি কি, আমি যদি চেষ্টা করি আমি ও জয়লাভ করতে পারবো, তখন ও সারা বিশ্ব জয়লাভ করে নিল হরিচন্দ্র। ওইটা দিয়ে শক্তি হলো, তা ওরকম ভাবে শক্তি হলো, একবার দুবার পরাজিত হয়েছে কি আছে, আবার চেষ্টা করলে একদিন না একদিন কৃষ্ণকে বিতাড়িত করে দেবো, কৃষ্ণকে মেরে ফেলবো, এবং আমরা সব জয়লাভ করে মথুরা জয়লাভ করব। প্রতিবারও 23 অক্ষয়ণী করে সেনা ও সংগ্রহ করে নিয়ে আসে আর কৃষ্ণবালা এক জায়গায় মেরে দেয়। এইভাবে 17 পরাজিত হয়েছে, কিরকম অবস্থা হয় ধৈর্য কতক্ষণ, 17 কৃষ্ণ পরাজিত করে সব সৈন্যদের মেরে দেয়, ওকে ছেড়ে দেয় আর অপমান হয়ে চলে যায়। কি অপমান, মেরে ফেললে ভালো কিন্তু ওকে ছেড়ে দেয়, মারবে না, ছেড়ে দেয় ওকে, প্রাণে মারবে না, আহত ক্ষত বিক্ষত করে ছেড়ে দেয়। আবার যে আবার সঙ্গে করে 18 আর ও কি ছিল, ইয়ে ব্রাহ্মণের ভক্ত ছিল দুজন, ইয়ে জরাসন্ধ কিন্তু বিষ্ণুর ভক্ত ছিল ও বৈষ্ণব, কিন্তু যেহেতু কৃষ্ণকে মানত না, কৃষ্ণকে শত্রু মানত, আর কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু, একজনকে মানে আরেকজনকে মানে না, তাহলে নাকি বিষ্ণুকে মানে কিন্তু কৃষ্ণকে মানে, এই জন্য তাকে অসুর বলা হয়েছে কিন্তু বৈষ্ণব। কিন্তু ও কি করত, প্রত্যেক দিন শিব পূজা করতো, প্রতিদিন অনেক বৈষ্ণবদেরকে খাওয়াত, অনেক বৈষ্ণব দান ধ্যান সোনা রূপা সমস্ত ব্রাহ্মণদের যা চাইতো দিয়ে দিত, ব্রাহ্মণদের সমস্ত মনোবাসনা পূর্ণ করত, আর ব্রাহ্মণরা ওকে আশীর্বাদ করতো প্রতিদিন, প্রতিবার যুদ্ধে আসার সময় ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে আসতো, ব্রাহ্মণদের সেবা করে আর ব্রাহ্মণ আশীর্বাদ করত, আর প্রতিবার হেরে ফিরে আসতো। এইবার অষ্টাদশবার যখন কি যাচ্ছে, সব ব্রাহ্মণদেরকে বলেছে দিয়ে ভালো দান দক্ষিণে বলেছে, বলছে ঠিক আছে দাঁড়াও, এবার যদি তোমরা বারবার আমাকে আশীর্বাদ দিয়েছ আর প্রতিবার কৃষ্ণের সাথে যুদ্ধ করে হেরে ফিরে আসছি, এবার যদি ফিরে আসি, এবার যদি আমি জয় করে ফিরে আসি তোমাদের প্রচুর পরিমাণ উপঢৌকন দেবো, আর যদি আমি পরাজিত হই কৃষ্ণের কাছে তা তোমাদের সমস্ত ব্রাহ্মণ যারা সবাইকে আমি গদ্দার নিয়ে নেবো, সবাইকে কেটে দেবো, সব ব্রাহ্মণ থপথপে খাচ্ছে, এই কি হবে, এ তো সবাইকে আমাদেরকে মেরে ফেলবে, এ তো ভয়ঙ্কর অসুর। তখন ব্রাহ্মণরা সব মিলে যুক্তি করে বললো ঠিক আছে আপনি জিতবেন। আর ও আরেকটা কি করলো, ওর আরেকজন সে জবন কালজবনের সাথে বন্ধুত্ব করলো, অনেক ঘটনা কালজবনের সাথে বন্ধুত্ব করলো, কালজবন ও ভয় মহাপ্রতাপী, সে একটা ঋষির পুত্র হওয়া সত্ত্বেও সে একজন জবন ঘরে প্রতিপালিত জবন, আর সে ঋষিদের দ্বারা আশীর্বাদ ছিল কোনো অস্ত্র শাস্ত্র তার মৃত্যু হবে না। চিন্তা করেন, একজন যদি যদি বলা হয় কোনো রকম অস্ত্র শাস্ত্র তার প্রতি তার পক্ষে কিছু প্রতিক্রিয়া করবে না, আমাকে যদি বল বলেন তাহলে সবাইকে যত এখানে যত অত্যাচার অনাচার করে সবাইকে ধরে গলা টিপে মেরে দিতাম, কোনো তুই বোম মারবি কিছুই হবে না, তুই অস্ত্র দিয়ে কাটবি কিছুই হবে না, আমি তো সারা পৃথিবীর রাজা হয়ে যেতে পারতাম। তো যারা ওই কালজবন সেই রকম মহাপ্রতাপশালী ছিল, তাকে কিছু করতে পারতো না, তাকে সাথে নিয়েছে বন্ধুত্ব করেছে তার কাছে অসুরদের, যে আসো কৃষ্ণকে মারতে হবে, আমি এত চেষ্টা করে পাচ্ছি না, আর তোমাকে তো অস্ত্র শাস্ত্র দিয়ে কিছু করতে পারে না, তো তোমার তুমি যদি যুদ্ধ হলো তো ওকে মারতে পারবে, বন্ধু করে নিয়ে এসছে। আর ব্রাহ্মণদেরকে বলেছে যদি আমি বিজয় লাভ করি তাহলে কি হবে, তোমাদের সবাই পুরস্কার দেওয়া, যদি একবার হেরে যাই আমি এবার লাস্ট বার 18 যাচ্ছি, তাহলে তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেবো। ব্রাহ্মণরা সব যুক্তি করে একজন ব্রাহ্মণকে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগত হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম, আপনি তো ব্রাহ্মণদের হিতকারী, এই অসুর জরাসন্ধ আমাদেরকে সবাইকে মৃত্যুদণ্ড দিবেন, আপনি আমাদেরকে রক্ষা করুন। তো ভগবান বুঝতে পারলেন ব্রাহ্মণদের বলার তাৎপর্য কি, যে এবার যদি হেরে আসে ও তাহলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিবে, ভগবান বলছেন ঠিক আছে কোনো সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। ভগবান কৃষ্ণ ওই সময় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন, আর রাতারাতি সমস্ত সৈনিকদের ট্রান্সফার করে দিলেন দ্বারকাতে, ওখান পাঠিয়ে দিলেন সমস্ত ইয়েদের তাদের রাজ্যের অধিবাসীদের পাঠিয়ে দিলেন দ্বারকাতে, আত্মীয়স্বজনদের বন্ধু বান্ধবদেরকে দ্বারকাপুরি খালি ইয়ে মথুরা খালি করে দিলেন। আর কালজবন তো মরবে না, কালজবনের মরার কাহিনীটা আপনার সবাই জানেন, পিছিয়ে পিছিয়ে ছুটছে, আর কৃষ্ণ বলছে দেখে যুদ্ধে আহ্বান করেছে, কৃষ্ণ একা বেরিয়ে আসে। তারপর ও বলরাম না করছে, সমস্ত না করছে, এত ভয়ানক সৈন্য, কাল জগতের সৈন্য প্লাস চরাসন্ধের 23 অক্ষরের সৈন্য, ওরে বাবা, চারিদিকে পিঁপড়া মতো সেই গেছে, মৌমাছির মতো পাহাড়ি দিকে বেরোলেই শেষ করে। আর কৃষ্ণ বলছে, কৃষ্ণ সুদর্শনও নেই, কিছুই নেই, হাতে কোনো অস্ত্রপাতি নেই, গদা নেই, সুদর্শন নেই, খালি হাতে বেরিয়ে আসছে হেঁটে হেঁটে। সবাই বলছে, আরে বলরাম বলছে না তুমি যেতে পারবে না, বলছে না আমি কোন অস্ত্র ব্যবহার করবো, ও তো কোনো অস্ত্রে মরবে না, কাল যখন কোনো অস্ত্রে মরবে না, কোনো অস্ত্র, তাহলে ওকে অন্য প্রকারে মারতে হবে, তাহলে আজ কোনো চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি। সবাই ওদিকে উপরে পাহারা দিচ্ছে, আর ওদিকে কৃষ্ণ কি আছেন একা একা বেরিয়ে আসছেন। তখন যখন বলছে একে এদিকটা সবাই অবাক হয়ে গেছে, জরাসন্ধ দেখছে, এদিকে কাল যখন দেখছে, বলছে আমি মল্লযুদ্ধ করবো হাতে, বলছে আমি কাল যখন সাথে যুদ্ধ করতে, কাল যখন কাছে যুদ্ধ গিয়ে বলছে কাল যখন রথ থেকে নেমে এসছে, তখন বলছে তুমি অস্ত্রবাদী করে, বলছে না আমার যুদ্ধ করো, বলছে তুমি আর আমি যুদ্ধ করি, তাই কারণ দুজনের যুদ্ধ করবো, ঠিক আছে 2 মিনিট আমাদের শেষ করে দিচ্ছে, দুজনের যুদ্ধ করবে কি করে, তাহলে এত সৈন্য মরার দরকার নেই, কত সৈন্য মরে যাচ্ছে প্রতিবারে, আমরা দুজন যদি, আমি যদি হেরে যাই তাহলে তুমি পুরো এই মথুরা আক্রমণ করবে নিয়ে যাবে, আর যদি তুমি হয়ে যাও তাহলে তোমার সৈন্যগুলি ফিরে যাবে সবাই। তো বলছে ঠিক আছে, তাহলে যুদ্ধ করে নিয়ে কাল জওয়ানকে তো অস্ত্র দ্বারা মরবে না, ওই ইয়ের অভিশাপ কিনা মুস্কুন্দর খুব দৃষ্টি দিয়ে দাগালেন, আর রেগে আমাকে ঘুম ভাঙিয়েছেন বলে রেগে তাকিয়েছেন, আর ও পুড়ে মরে ছাই হয়ে গেছেন কাল ইয়ে কাল জওয়ান। এইভাবে ভগবান কখনো কখনো অসুর সংহার করার জন্য, কখনো নিজে, কখনো কখনো তার ভক্তকে শক্তি প্রদান করে তিনি এই জগতে অসুরকে নাশ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখন সবাই প্রসাদ পেয়ে নিন, আবার যুদ্ধের জন্য যেতে হবে, না না অস্ত্রপাতি নিতে হবে না, কিন্তু আমাদের যুদ্ধটা অন্যরকম, মায়ার সাথে যুদ্ধ, এটা কোনো মানুষের সাথে না, মায়ার বিরুদ্ধে আমাদের সবসময় যুদ্ধ করছি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে। হরে কৃষ্ণ হরি বল।
Thank you.